আর সেলিম, আমরা তো জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছি, তো কেবলমাত্র শুধু শিশুদের উপরেই কি আলোকপাত করব?
জলবায়ু পরিবর্তনের কথা আসলে শিশুদের উপরে যদি স্পেশাল কোনো জোর দেওয়া থাকে, কিন্তু আলোচনায় তো গোটা জলবায়ুর আন্ডারে যে গোটা বিশ্বটা সেটা নিয়ে আলোচনায় চলে আসবে।
হ্যাঁ, এবং শিশুদের উপরে একটা বিরূপ প্রভাব তো অবশ্যই পড়ে সব দেশেই।
আর যেহেতু আজকের এই আলোচনা শুরুর মূল বিষয় হচ্ছে, কারণ হচ্ছে ইউনিসেফের একটি রিপোর্ট
প্রকাশ করেছে,
বলা হয়েছে যে বাংলাদেশের প্রায় 2 কোটি শিশু ক্ষতিগ্রস্ত হবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে।
তাদের মধ্যে ওই যে রোহিঙ্গা শরণার্থী শিশুরা যারা রয়েছে
সেখানেও প্রায় আধা মিলিয়ন।
তো সেই জন্য আমরা গুরুত্ব দিচ্ছি, তাই তো?
আমরা মনে হয় যে আমাদের সঙ্গে আজকে যারা বিশেষজ্ঞ থাকবেন, জলবায়ু নিয়ে আলোচনা করবেন, তাদের উপরেই ছেড়ে দেই কি বিষয় নিয়ে।
আচ্ছা আচ্ছা,
তবে আমার ধারণা আপা শুধুমাত্র শিশুদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আলোচনায় গোটা বিশ্বের জলবায়ু পরিবর্তনের ইস্যুটি চলে আসবে।
হ্যাঁ, তো তাহলে আমাদের শ্রোতা দর্শকদের আমরা আজকের আলাপনে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের অতিথি কারা আছেন?
আমাদের আজকের আলাপনে দুজন জলবায়ু বিষয়ক বিশেষজ্ঞ আছেন। একজন ইতিমধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে, আপনারা আগেও শুনেছেন তার সঙ্গে এই বিষয় নিয়ে কথোপকথন, কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের তিনি সভাপতি।
আর ডক্টর আতিকের থাকার কথা?
ডক্টর আতিক এখনো যুক্ত হননি, তিনি ইন্ডিয়ানা আছেন এই মুহূর্তে।
আচ্ছা,
তো আমরা চেষ্টা করছি। কামরুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনার সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
তবে আপা, আজকে মূল আলোচনায় যাবার আগে আমাদের ঢাকা থেকে এই বিষয়টি নিয়ে আমির খসরু একটি বিশেষ প্রতিবেদন
ইউনিসেফের রিপোর্টের উপরে আলোকপাত করে
এবং ঢাকায় একজন বিশেষজ্ঞের মতামত নিয়ে ডক্টর আইনুন্নী সাথে সঙ্গে কথা বলে 2 মিনিটের একটি রিপোর্ট, অডিও রিপোর্ট আছে, আমি
সেটা আমরা আগে শুনে নেব।
কামর ভাই, আমরা 2 মিনিট সময় নেই আর আমির খসরুর রিপোর্টটি শোনার জন্য।
বেশ,
জি।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের শিশুদের 1/3 নানাবিধ ঝুঁকির মধ্যে রয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের 1,90,00,000 শিশু ঘূর্ণিঝড়, বন্যাসহ জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এসব মোকাবেলা করতে হবে। প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া এবং প্রকৃতির উচ্চমাত্রার পরিবর্তন যেমন ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, খরা এবং দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া হিসেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে যাওয়ার বিরূপ ফলাফল হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হয়ে পড়ছেন। ফলে শিশুরা স্বাস্থ্য এবং শিক্ষা সুবিধাসহ নানাবিধ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত 1,90,00,000 শিশুর মধ্যে 1,20,00,000 শিশুই নদী ভাঙনের শিকার। ক্ষতিগ্রস্ত শিশুদের মধ্যে 45,00,000 বসবাস উপকূলীয় এলাকায়, যাদের মধ্যে 5,00,000 মতো রোহিঙ্গা শিশু রয়েছে। ক্ষতিগ্রস্ত 30,00,000 শিশুর বসবাস খরা পীড়িত এলাকায়। আর এসব কারণে বাংলাদেশের শহর নগরে শিশু উদ্বাস্তুর সংখ্যা বর্তমানে 60,00,000 মতো। 2050 সালের দিকে এই সংখ্যা হবে দ্বিগুণ। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ঝুঁকি সৃষ্টি হচ্ছে এবং হতে পারে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন জলবায়ু এবং পরিবেশ বিষয়ক বিশিষ্ট বিশেষজ্ঞ প্রফেসর আইনুন নিশাত।
জলবায়ু পরিবর্তনের বিষয়টি প্রাথমিক পর্যায়ে, এখন পর্যন্ত গড় বৈশ্বিক উষ্ণতা বেড়েছে 1 ডিগ্রি। আমরা ভয় পাচ্ছি যখন 3-4 ডিগ্রি হবে তখন ভয়াবহ অবস্থা হবে। প্রাথমিক অবস্থাতে বাংলাদেশে 2 ঘটনা চোখে পড়ছে, একটা হচ্ছে উপকূলে লবণাক্ততা বাড়া আর দ্বিতীয় হচ্ছে সিজনের পরিবর্তন। আজকে আমরা যখন কথা বলছি চৈত্র শেষে, আকাশের অবস্থা দেখলে মনে হবে আষাঢ় মাস, বৃষ্টি একটু আগে শুরু হয়েছে। বাট এগুলোর প্রভাব পুরো দেশের উপরে পড়ছে, জনগোষ্ঠীর উপরে পড়ছে। আমরা যেটা বলে থাকি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মহিলারা এবং শিশুরা বিশেষ ক্ষতিগ্রস্ত হন, বন্যায় বিশেষ ক্ষতিগ্রস্ত হন, খরাপ্রবণ এলাকাতে ঘূর্ণিঝড়ের সময় দেখা গেছে যে মহিলারা এবং শিশুরা যদি এক্সপোজ থাকেন, শেল্টারে ঠিক মতো না যান, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হন। এবং পরবর্তীতে যখন দুর্যোগ পরবর্তী অবস্থাতে যখন খাদ্য ঘাটতি দেখা দেয় তখন তারা সাফার করেন। উপকূল অঞ্চলটা যে এলাকাটা লবণাক্ত হচ্ছে আস্তে আস্তে, সেই এলাকার শিশুদের সংখ্যা যদি নিরূপণ করা হয়
বলছিলেন প্রফেসর আইনুন নিশাত। এদিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায় সহ বিভিন্ন মানবিক সহায়তাকারী সংস্থাগুলোকে ইউনিসেফ এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চমৎকার আমির খসরু রিপোর্টে গোটা বিষয়টি উঠে এসেছে আপা।
হ্যাঁ, তো এইটা তো ছিল যে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আবেদন জানানো হচ্ছে এতে সাহায্য সহায়তা করার জন্য, এবং আমরা যেমন জাতিসংঘ থেকে আমাদের যে সংবাদদাতা আছেন মার্গারেট বশির, তার একটি রিপোর্টে আজকেই সকালে দেখেছি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই সাহায্য করার আবেদন জানানো হচ্ছে, যাতে সেখানে যথাযথভাবে কিছু অন্তত নিরাপদ আশ্রয় প্রতিষ্ঠা করা যায়, গড়ে তোলা যায়।
হ্যাঁ, UNHCR এক্সপ্যান্ডিং প্রিপারেশন, এরকম একটা শিরোনামে মার্গারেট বেশিরের রিপোর্টটি, এবং সেখানে বলা হয়েছে যে 7,40,000 রোহিঙ্গা 2017 সালের পর থেকে পর্যন্ত এসছে, তাদের ভিতরে প্রায় 40-50% শিশু যারা খুব স্পর্শকাতর অবস্থায় আছে, বিশেষ করে গত মৌসুমের যে অভিজ্ঞতা তাতে এবার আরো জোরে সরে তাদেরকে যদি সুরক্ষা ব্যবস্থা না করা যায় তাহলে খুবই মারাত্মক
অনেক ক্ষতিগ্রস্ত হবে, কারণ গত বর্ষাতেই তারা যথেষ্ট মানে বিপদের ঝুঁকির মধ্যে ছিল এবং অসুবিধায় পড়েছে, কিন্তু যেহেতু তাৎক্ষণিকভাবে যতটুকু ব্যবস্থা নিয়েছিলেন বাংলাদেশ সরকার সেই মুহূর্তে আর করার সম্ভব হয়নি, কিন্তু এবার বলা হচ্ছে
জোরে সরে ব্যবস্থা নেওয়ার জন্য
শক্ত ব্যবস্থা নিতে হবে।
হ্যাঁ, তো আপনি শুরুতে যে প্রশ্নটি করেছিলেন, আমাদের শ্রোতা ফিরোজ আনিক ইতিমধ্যেই বলেছেন যে জলবায়ু পরিবর্তনের মতো একটি বিষয় অথচ শুধু বাংলাদেশ কেন, তো এই প্রশ্ন
বাংলাদেশ বঙ্গোপসাগরের অববাহিকায় একেবারে
আমরা বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ থাকবো না, আমার বিশ্বাস
যাবো, কারণ 57টি নদী বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে যাচ্ছে, এবং এটা তো একটা মানে নদীমাতৃক দেশ, তো সেই কারণে বাংলাদেশের ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। আর এখন এই মুহূর্তে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীর ভারে জর্জরিত একটি দেশ, সেজন্য বিশ্বের সবচাইতে বিশাল যে শরণার্থী জনগোষ্ঠী রোহিঙ্গারা, তো তারাও বাংলাদেশের উপরে চাপ, একটি বিরাট চাপ সৃষ্টি করেছে, এবং তাদের কোনো গত্যন্তর ছিল না বলেই তারা এসেছে, এবং বাংলাদেশ সরকার, বাংলাদেশের মানুষ, তারা সবাই তাদেরকে আশ্রয় দিয়ে বিরাট একটি ভূমিকা, দায়িত্ব পালন করছেন, সেই জন্যই বাংলাদেশের উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে।
আমরা তাহলে কামরুল ইসলাম চৌধুরীর কাছে যাই, আপা ওনার বক্তব্য একটু শুনি। কামরুল ভাই, আপনি তো আমির খসরু রিপোর্টও শুনলেন এবং ডক্টর আইনুল নিশাতের বিশ্লেষণ শুনলেন, মোটামুটি সব বিষয় তুলে এনেছে, তো যে কথাটি জোর দিয়ে বলা হচ্ছে ইউনিসেফের পক্ষ থেকে যে 1,90,00,000 শিশু অবস্থা খুবই মানে বিপজ্জনক অবস্থায় পৌঁছাতে পারে, এর ভিতরে শরণ জলবায়ু শরণার্থী হবে, খাদ্য সংকটে পড়বে, উদ্বাস্তু হবে, নানান বিষয় তুলে ধরেছে, তো আমরা বাংলাদেশ কতটা প্রস্তুত এইটা ট্যাকল করার জন্য?
বাংলাদেশের প্রস্তুতি এক্ষেত্রে আমরা 2007-08 সালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল এবং কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছিলাম, এবং সেখানে প্রায় 45টি কর্মসূচি সেই সময় তৈরি করা হয়েছিল যাতে আমরা অন্তত খাপ খেয়ে নিতে পারি, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমরা প্রায় 4,000-5,000 কোটি টাকার মতো বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করেছি, কিন্তু সেই ব্যয়টা কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন উঠেছে এবং আমরা প্রয়োজনের তুলনায় সেই ব্যয়টাও খুবই কম ছিল, এবং 45টি কর্মসূচির মধ্যে অনেকগুলো কর্মসূচি কিন্তু বাস্তবায়িত হয়নি। ইতিমধ্যে তো প্রায় 12 বছর কেটে গেছে, আবার সেই কর্মসূচি থেকে এবং কৌশল ও কর্ম পরিকল্পনা, যেটা আমরা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল এবং কর্ম পরিকল্পনা বলি, সেটাকে আপডেট করা উচিত, এবং সেই আপডেটের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু এটিকে জনবান্ধব করা, এটিকে জনমানুষের অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হবে সেই মানুষগুলোর মতামতের ভিত্তিতে, সেই মানুষগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সেই কর্মসূচিগুলো যদি আমরা হাতে নিতে পারতাম, তাহলে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তাহলে এই কৌশল এবং কর্ম পরিকল্পনাটা আরো অনেক বেশি কার্যকর হতো এবং সেটি বাস্তবায়নটা সহজ হতো। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বছরের পর বছর আমরা দেখি যে জলবায়ু পরিবর্তনে যদিও সরকার জোর দিচ্ছে, কিন্তু বাজেটে তার বরাদ্দটা বছরের পর বছর সেটা কিন্তু কমে আসছে, এর ফলে আমাদের মানে আন্তর্জাতিক ভাবে আমাদের আরো অনেক অর্থায়নের কথা ছিল, কিন্তু আমাদের গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে এখন পর্যন্ত আমরা রিসোর্স অ্যাক্সেস করতে পারিনি, এবং সেটিও বাস্তবায়ন বা সেখান থেকে ডিসবার্সমেন্টটাও খুবই স্লো, মানে মন্থর গতি খুবই মন্থর। আবার অ্যাডাপ্টেশন ফান্ড থেকেও আমরা যেটা জলবায়ু খাপ করানোর মানে জন্য জাতিসংঘের বিশেষ করে জলবায়ু পরিবর্তন কনভেনশনের অধীনে কিয়োটো প্রোটোকলের অধীনে একটি অ্যাডাপ্টেশন ফান্ড আছে, সেখান থেকে আমরা মাত্র $10 মিলিয়ন একটি প্রকল্প মাত্র মানে গত সপ্তাহে সেটি অনুমোদিত হয়েছে। এরকম অল্প মানে হ্যাঁ মাত্র $10 মিলিয়ন অর্থাৎ মানে আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের কিন্তু দরকার হচ্ছে অন্তত $30 বিলিয়ন আগামী 10 বছরের জন্য। জলবায়ু পরিবর্তনের সঙ্গে যদি বাংলাদেশ নিজে মানে নিজে যদি খাপ খাইতে চায় তাহলে তাকে অন্তত $20-30 বিলিয়ন এখানে ইনভেস্ট করতে হবে। কিন্তু আমরা আন্তর্জাতিক মহল থেকে
সেই রূপ সাড়া পাচ্ছি না।
মনে করুন যে $100 মিলিয়ন পেয়েছি বা $100 মিলিয়ন পেয়েছি, তো এটা তো প্রয়োজনের তুলনায় খুবই কম। আর বাংলাদেশের নিজস্ব অর্থায়নেও আমরা $100 বিলিয়ন খরচ করেছি গত 20 বছরে, কিন্তু সেটা আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। আর আন্তর্জাতিক ভাবে বেশি করে জলবায়ু পরিবর্তন যে কনভেনশন যে সনদ আছে সেই সনদের কার্যক্রম তো খুবই সীমিত, এবং সেখানেও এক সময় ছিল যে 1993 সালে আমরা যখন জলবায়ু পরিবর্তনের এই যে কনভেনশনটা সনদটা তৈরি করি সেই সময় আমরা মূলত ধনী দেশগুলো কথা ছিল যে দরিদ্র দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করবে জলবায়ু পরিবর্তনের জন্য, কারণ হচ্ছে সেই সময় ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিগুলো এই জলবায়ু পরিবর্তনের মূল কারণ ছিল, তারা কার্বন নিঃসরণ করতো, তাদের লাইফ স্টাইলটা যেহেতু লাক্সারিয়াস সেই কারণেই জলবায়ু পরিবর্তনে এই যে জীবাশ্ম জ্বালানি তারা সবচেয়ে বেশি ব্যবহার করতো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে, সেই কারণে জলবায়ু পরিবর্তনটা হচ্ছে এবং উষ্ণায়নটা হচ্ছে। এবং কথা ছিল যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা বৃদ্ধিটাকে সীমিত রাখা, কিন্তু ইতিমধ্যে 1 ডিগ্রি পর্যন্ত হয়ে গেছে, এবং এই 1 ডিগ্রির যে ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টটা বাংলাদেশে আমরা ইতিমধ্যে অনুভব করা শুরু করেছি। এবং ওই 1 ডিগ্রির যে ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টটা কখনো কখনো 3 ডিগ্রির ইম্প্যাক্টের মতো। হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশের যে জলবায়ু মানে আমাদের যে আবহাওয়ার যে লন্ডভন্ড হচ্ছে, আমাদের আবহাওয়া খামখেয়ালিপনা সেটা বেড়ে যাচ্ছে। যেমন এই যে কিছুক্ষণ আগে আইনুন্নের সাথে বলছিলেন যে এখন চৈত্রের খররৌদ্রের মধ্যে আমরা আষাঢ় মাসের একটা আভাস দেখি, আমাদের কালবৈশাখী হচ্ছে, এবং 1 মিনিটের কালবৈশাখী যে তাণ্ডব লীলা পুরো শহরে এবং দেশের ভিতরে করলো সেটি কিন্তু 20 বছর আগে সম্ভব ছিল না, 30 বছর আগে কিন্তু এটা ছিল না। অর্থাৎ ইম্প্যাক্টটা কিন্তু একবার ইম্প্যাক্টটা অনেক বেশি
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশ বিজ্ঞানী তিনি
এখন তো যুক্তরাষ্ট্রে
আছেন ইন্ডিয়ানাতে। ডক্টর আতিক রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি।
আমাদের সঙ্গে এই মুহূর্তে ডক্টর আতিক রহমান যোগ দিলেন, আরো রয়েছেন কামরুল ইসলাম চৌধুরী, তারা দুজনে আপনাদের মতামত যা জানবেন
বাংলাদেশের প্রায় 2 কোটি শিশু জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে
এবং ক্ষতিগ্রস্ত
হচ্ছে অনেকে। এই রিপোর্টের যে লেখক তার বক্তব্য আমি একটু পরে শোনাবো, আমি আমাদের লিসাস লাইনের একটি রিপোর্টে তার ইন্টারভিউ আছে। তো ডক্টর আতিক রহমান, আমি বলতে চাচ্ছিলাম যে যে দুটি প্রধান কারণ দেখানো হয়েছে যে ঘূর্ণিঝড় বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কারণেই বাংলাদেশ বেশি স্পর্শকাতর, বিশেষ করে শিশুরা, এবং কামরুল ইসলাম চৌধুরী এতক্ষণ যাবত বলছিলেন যে বাংলাদেশ এ পর্যন্ত প্রায় 40টি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছিল, কিছু কিছু ইমপ্লিমেন্ট হয়েছে, কিছু কিছু নানান কারণে হয়নি,
এবং এগুলোর জন্য অর্থ সহায়তা পাওয়া যাচ্ছে না,
এগুলোর জন্য প্রায় $30 বিলিয়ন দরকার যা আমাদের নেই। আপনি কি মনে করেন?
প্রথমত ইউনিসেফের যে নতুন রিপোর্টটা বেরিয়েছে এটা বহুদিন ধরে আমরা কাজ করেছি এবং ইউনিসেফকে আমরা উপদেশ দিয়েছি গত কয়েক বছর, সেটা হচ্ছে যে আমাদের যে ভালনারেবিলিটি বা ক্ষতিগ্রস্ততা সেটা সামগ্রিকভাবে সমগ্র দেশে, কিন্তু তার উপরে আমরা কতগুলো হটস্পট বলছি দক্ষিণাঞ্চল, হাওড় অঞ্চল, শুষ্ক অঞ্চল যেটা রাজশাহী ওই এলাকা, আমাদের পার্বত্য চট্টগ্রামের কিছুটা, আর নদীর অববাহিকা, নদীর পাশ দিয়ে যে এলাকা ভেঙে যাচ্ছে, এইগুলো হচ্ছে হটস্পট যেখানে আমাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ততা প্রচন্ড ভাবে দেখা যাচ্ছে। এখন ইউনিসেফ রিপোর্ট যেটা বলছে যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ততা এবং পরিবেশের কত বড় ক্ষতিগ্রস্ততা, পরিবেশের ক্ষতিগ্রস্ততার ভেতরে এখন সবচেয়ে বেশি কঠিনতম যে অবস্থা সেটা হচ্ছে শহরে বায়ুর দূষণ, যেটা শিশুদেরকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করছে। শুধু তাই না, আমাদের পরবর্তী যে জন্ম প্রজন্ম তাদের যে বুদ্ধিমত্তা তৈরি করার ক্ষমতা সেটাও সীমিত হয়ে যাবে, যেহেতু তাদের ব্রেন ডেভেলপমেন্টে একটা ইন্টারাকশন হচ্ছে এই পলিউশনের দ্বারা। কিন্তু জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিগ্রস্ততা সেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ততা হচ্ছে নারী ও শিশুদের উপরে, তারপরে বৃদ্ধ এবং ডিজেবল যারা তাদের উপরে, তারপরে হচ্ছে সাধারণ মানুষ বা পুরুষদের উপরে। এইভাবে ক্ষতিগ্রস্ততা ভাগ, সেই সমস্ত হিসাব করলে শিশুরা খুবই ক্ষতিগ্রস্ত। তার প্রধান কারণটা হচ্ছে যে এই যে একটা বন্যা হলে শিশুরা দূষিত পানির সঙ্গে তাকে যুদ্ধ করতে হচ্ছে, অন্যান্য যুদ্ধ তো রয়েছে, এবং পানি দূষণ হয়ে যায়, পানি দূষণ হলে তাদের ডায়রিয়া বেড়ে যায়, অসুস্থতা বেড়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে জ্বর এবং অন্যান্য অসুস্থতা দেখা দেয়। এটা হচ্ছে বন্যার অনুরূপ ভাবে যখন জলোচ্ছ্বাস অথবা যে ঘূর্ণিঝড় বলা হচ্ছে, এই ঝড় আগের তুলনায় মাত্রা বেড়ে যাচ্ছে। এই বাড়তি মাত্রাটা আমরা যারা জলবায়ু পরিবর্তনের গবেষণায় আছি তারা বলছি যে এটার সঙ্গে জলবায়ু পরিবর্তনের একটা নিকটতম সম্পর্ক আছে। যেটা কামরুল বলছিলেন যে চরম কয়েক মিনিটের চরম এক কালবৈশাখী আমাদের অভিজ্ঞতার প্রায় বাইরে চলে যাচ্ছে। সমগ্র ক্ষতিটা হবে স্বাভাবিক মাধ্যম বা মিডিয়াম দিয়ে না, সেটা হবে এক্সট্রিমস দিয়ে। এই এক্সট্রিমস গুলো যখনই চরম আকার ধারণ করছে সেটা তাপমাত্রায় হতে পারে কিছুটা, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে এই আবহাওয়া বা জলবায়ু জনিত যে এক্সট্রিম ইভেন্ট, সেখানে বন্যা এবং বন্যার যে চরম অবস্থাটা, জলবায়ু বাতাসের ধাক্কা তারও চরম অবস্থাটা এবং দূষণেরও চরম অবস্থাটা, এটার প্রথম সারিতে পড়েছে শিশুরা, তারপরে মহিলারা, তারপরে বয়স্ক এবং ডিজেবল যারা, তারপরে হচ্ছে সাধারণ মানুষ।
আচ্ছা, এখন আমি সহকর্মী তার সঙ্গে ইন্টারভিউ করেছেন, তার ইন্টারভিউ করেছেন, এই রিপোর্ট নিয়ে নানানভাবে কথা বলেছেন লিসা স্লাইন। তো একটু বক্তব্য আমি শোনাই যেখানে তিনি বলেছেন যেহেতু শিশুদের উপরটা জোর দেওয়া হয়েছে যে বাংলাদেশের প্রায় 2 কোটি শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বক্তব্যে ছোট করে তিনি বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন নিম্ন অঞ্চলের প্রায় 60 লক্ষ শিশু ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছে, তারা শরণার্থী হয়েছে। তো আরো কিছু প্রসঙ্গ,
সামগ্রিকভাবে 2 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে শিশু 60 কোটি হবে।
আমরা ইংগ্রামের বক্তব্য শুনে নিই।
Many children being pushed into very hazardous forms of child labor. Many girls who end up being pushed into taking early marriages because their families can no longer look after them. And there are other girls who also end up in what is clearly a flourishing and expanding sex trade in the cities. Girls who are left with simply no other outcome.
Simon Ingram, এই শরণার্থী, জলবায়ু শরণার্থী শিশুদের সাইড এফেক্ট হিসেবে যেসব বিভিন্ন সেগুলোর কথা বলছিলেন যে তাদেরকে জোর করে শিশু শ্রমে বাধ্য করা হচ্ছে, তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, পরিবারের পাচার করা হচ্ছে, যৌন কর্মে নিযুক্ত করা হচ্ছে। তো এটা হলো পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তনের নানান সাইড এফেক্ট, এছাড়া আরো অনেক কিছু আছে আপনি যেগুলো উল্লেখ করলেন। তো প্রশ্ন হচ্ছে যে $30 বিলিয়ন যে ফান্ডের দরকার গোটা পরিবেশ রক্ষার জন্য বাংলাদেশের, এই ফান্ডের কি
কথা হচ্ছে ইংগ্রামের এই যে চরম অবস্থানটা তিনি চাইল্ড ম্যারেজ, এগুলো চরম ঘটনা, সংখ্যায় এগুলো ঠিক অত তীব্র না, কিন্তু আলোচনায় এগুলো ইমোশনালি খুব একটা আঘাত করে আমাদেরকে। অতএব জলবায়ু পরিবর্তনের এক্সট্রিমের একদম এক্সট্রিমে যে এই ঘটনাগুলো হয়তো ঘটছে, কিন্তু সেটা জলবায়ুর জন্য না, সেটা সামাজিক নিরাপত্তা বোধ থেকে অন্যান্য যে অবস্থাগুলো তার সঙ্গে যে ক্ষতিগ্রস্তগুলো মিটায়। এখন জলবায়ু অর্থায়নের যে ব্যাপারটা বলা হচ্ছে যে $100 বিলিয়ন প্রতি বছর 2020 সাল থেকে আসতেই হবে, এটা 2012 সাল থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা মোটেও আসছে না এবং তার সম্ভাবনাটা অত দেখা যাচ্ছে না। বাংলাদেশ সরকার আমাদের সামগ্রিক যে অ্যাডাপটেশন বা ক্ষতিগ্রস্ততা পূরণের জন্য যা দরকার সেটা প্রায় $7 বিলিয়ন এ পর্যন্ত আমাদেরকে আমাদের প্রয়োজন ইমিডিয়েটলি কাজ করার জন্য, কিন্তু সেখানে বছরে $1 বিলিয়ন মতো আমাদের প্রয়োজন সাধারণ মানুষ। আমরা একটা নতুন গত কয়েকদিনে একটা বড় আন্তর্জাতিক কনফারেন্স করেছিলাম, সেখানে হচ্ছে গবেষণাটা দেখা গেছে যেটা আমরা আগে বারবার বলেছি যে সবচেয়ে দরিদ্র যারা তারা সবচেয়ে বেশি পয়সা দিচ্ছে অ্যাডাপ্টেশন বাঁচাবার জন্য, আমাদের সাধারণ দরিদ্রতম মানুষ তাদের শ্রম দিয়ে তাদের সময় দিয়ে তাদের কাজ দিয়ে যে অ্যাডাপ্টেশন প্রতিদিন করছে।
আচ্ছা, অ্যাডাপ্টেশনের একটু ব্যাখ্যা দেবেন।
বাংলাদেশের মতো তারপরে আন্তর্জাতিক, অর্থাৎ আন্তর্জাতিক পয়সা সবচেয়ে কম আছে এখন, সেটা সবচেয়ে বেশি হতে হবে।
ডক্টর আতিক রহমান, অ্যাডাপটেশন যে শব্দটা আপনি বললেন এটি আমার মনে হয় অনেকেই বুঝবেন না, আপনি যদি একটু
ব্যাখ্যা করেন। যে ক্ষয়ক্ষতিটা হয় সেইটা খাপ খাইয়ে নেওয়ার জন্য, যে অবস্থানে ছিলাম সেই অবস্থানে ফেলার জন্যও আমাদের কতগুলো প্রস্তুতির প্রয়োজন আছে। যেমন যখন বন্যা হলো আমার ঘর ডুবে গেল, তখন আমি করবোটা কি? আমি তখন প্রথমে যে আমার মাচায় উঠবো, তারপরে আমার ছাদে উঠবো, তারপরে চলে যাবো বা একটা উঁচু রাস্তার উপরে যে আশ্রয় গ্রহণ করবো বাঁধের উপরে। এই সময় যে আমার ঘর বাড়ির ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমি যখন ফিরে আসি বন্ধে চলে গেলে আমার নতুন করে জীবন তৈরি করতে হয়, আমার গরু বাছুরকে আবার দেখতে হয়, আমার যে শস্য নষ্ট হয়ে গেছে সেটাকে আবার আমাকে লাগাতে হবে, যদি আমরা ভালো তারপরে পথ পাই সময় থাকে তো
সৌভাগ্যগুলো
এগুলোকে বলে খাপ খাইয়ে নেয়, এরকম খাপ খাইয়ে নিতে হচ্ছে আমাদের বহু কিছু।
ডক্টর আতিক, আপনাকে একটু থামাচ্ছি, আমাদের একজন শ্রোতা নিয়মিত তিনি ফোন করেন, তিনি লাইনে আছেন। হ্যালো,
হ্যাঁ আপু নমস্কার।
নমস্কার, দীপক চক্রবর্তী বলছেন?
হ্যাঁ জি আপু, আমি দীপক চক্রবর্তী বলছি বাংলাদেশ পঞ্চগড় থেকে। সেলিম ভাই, ওকে আপু কেমন আছেন?
আমরা ভালো আছি, আপনি বলুন, আপনার প্রশ্ন বা মন্তব্য কিছু আছে?
হ্যাঁ জি অবশ্যই আপু, আমার প্রশ্ন আছে। আমি আজকে প্যানেলটির সার মহোদয়ের কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের চমৎকার কথাবার্তা। আমাদের সেলিম ভাই যখন কিছুদিন আগে বললো যে জলবায়ু পরিবর্তনের বিষয়টা, বাংলাদেশের বিষয়টা একটু বলে নিই, সেটি হচ্ছে যেহেতু আমরা উত্তরবঙ্গে বসবাস করি, উত্তরবঙ্গের যে আমাদের আবহাওয়া, এখানে আমরা যেগুলো আমরা সচেতন মানুষ, এই জলবায়ুর মানে পরিবর্তনের কারণে আমরা কিন্তু অনেক বৃক্ষরোপণ গাছগুলো লাগে থাকি এবং মানুষকে সহযোগিতা করি রাস্তাঘাটে গাছ লাগার জন্য, আমরা নিজেও গাছ লাগাই। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশে এই রোহিঙ্গা যারা আছেন টেকনাফে, এখানে রোহিঙ্গাদের এইবার বর্ষাকালীন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তাদের কতটুকু এবার আমাদের ভূমিকা, এবং কি সাধারণ মানুষ ওই এলাকায় কতটুকু গুরুত্বপূর্ণ কাজ করে, আমরা কতটুকু সাধারণ ইয়াং জেনারেশনের কাজগুলো করতেছি, এবং কি আমাদের সরকার যিনি আছেন তাদের প্রতি এই রোহিঙ্গার আমরা প্রচন্ড কিন্তু কাজ করতেছি সরকার, কিন্তু আমাদের ক্ষেত্রে আমার প্রসঙ্গ হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য এবার আমার রোহিঙ্গাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা এবং কি ধরনের ব্যবস্থা আছে আর কি, আমি যা মনে করি। আমি মনে করি গান আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
দীপকের প্রশ্নের সঙ্গে আমি আরো কয়েকটি প্রশ্ন যুক্ত করি, আমাদের প্রায় সখানেক লোক প্রশ্ন করেছে, তার ভিতরে কয়েকটি আমি পড়ছি। শঙ্কর হালদার লিখেছেন, মানুষ যেভাবে প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছে প্রকৃতি কাউকে ক্ষমা করবে না, একটা স্টেটমেন্ট দিয়েছেন। সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যুতে এক মানবিক মুখ দেখিয়েছে গোটা বিশ্বের কাছে, এটি সবার অনুসরণ করা উচিত। বিশ্বজিৎ কুমার বিজিত কুমার সিনহা লিখেছেন, দরিদ্র মানুষেরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের আর্থিক উন্নয়নের সরকার উদাসীন থাকার ফলে জলবায়ু দূষণ ঘূর্ণিঝড় বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আচ্ছা, আর একজন লিখেছেন আতিক সাহেবের কাছে প্রশ্ন, তিনি হচ্ছেন ফিরোজানিক। আতিক সাহেবের কাছে প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের নেগেটিভ দিক পৃথিবী জুড়েই ভয়াবহ আকার নিচ্ছে, অনেক লম্বা, শেষ সেন্টেন্সটি হচ্ছে, আজ পৃথিবী জুড়েই আবহাওয়া ও জলবায়ু বিশৃঙ্খলার জন্য বহুজাতিক সংস্থা ও তাদের কার্যকলাপ দায়ী, কিভাবে দায়ী আপনি ব্যাখ্যা করবেন, সেক্ষেত্রে বিশ্ব রাজনীতি কিভাবে যুক্ত এটিও একটু ব্যাখ্যা করবেন। আরো অনেক প্রশ্ন আছে, তো এই কয়েকটি প্রশ্ন নিয়ে এবং দীপক চক্রবর্তীর প্রশ্ন নিয়ে আমরা মনে হয়
আতিকের কাছে যাই,
দুজনের কাছে শুনবো
বিষয়টি। আবার অনেকে লিখছেন যে শুধু তো বাংলাদেশের নয়, বাংলাদেশ অবশ্যই মানে প্রচণ্ডভাবে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো তার মধ্যে অন্যতম, কিন্তু আশেপাশের দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এবং বিশ্বের অনেক দেশই এর অন্তর্ভুক্ত হবে।
আমরা এখানেও তো এই মানে প্রকৃতির যে ইমব্যালেন্স, এখানে
মানে যুক্তরাষ্ট্রে ঘন ঘন ঝড়, ঘূর্ণিঝড় এগুলো তো আগে হতো না।
দুদিন আগে আমাদের এখানে টেম্পারেচার ছিল প্রায় 80 ডিগ্রি, আজকে 50-40 এরকম, তো এটা সারা বিশ্বে ঘটে চলছে।
বাংলাদেশ আসলে এই কারণে বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ হচ্ছে একটা বলা যায় ক্লাসিক কেস, এবং বাংলাদেশ অ্যাডাপ্টেশনের জন্য, খাপ খাওয়ানোর জন্য বাংলাদেশকে বলা হয় বিশ্বের ল্যাবরেটরি। কারণ বাংলাদেশে যদি মানে খাপ খাওয়ানোর কৌশলগুলো, কর্মপদ্ধতিটা যদি টেস্ট করা হয় এবং এখানে যদি আমরা ইমপ্লিমেন্টেশনটা ভালোভাবে করতে পারি, তাহলে অন্যান্য দেশে এই পরীক্ষাটা করা যাবে। হ্যাঁ, তো ওই অর্থে বাংলাদেশে একটা টেস্ট কেস ক্লাইমেট চেঞ্জের অ্যাডভার্স ইম্প্যাক্ট টেস্ট করবার ক্ষেত্রে। যেমন ধরুন অ্যাডাপ্টেশন বলতে আমরা কি বুঝি, অ্যাডাপ্টেশন বলতে আমরা বুঝি যে যেমন ধরুন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে বা বন্যাটা হচ্ছে, বন্যা হওয়ার পরে দেখা গেল যে আগে যে জায়গায় যতটুকু পানি উঠতো এখন আরো 2 মিটার বেশি পানি ওঠে, অথবা 1 মিটার বেশি পানি ওঠে। 1 মিটার বেশি পানি যদি উঠে আমরা আমাদের পরিকল্পনার মধ্যে রাখবো রাস্তাঘাট গুলো 1 মিটার বা 2 মিটার আমরা উঁচু করবো, আর একটু উঁচু করবো আমরা বসত বিষয়টা, আর একটু 2 মিটার বা 1 মিটার আমি উঁচু করবো। যদি আমরা উঁচু করি তাহলে এটাকে বলা হবে অ্যাডাপ্টেশন, খাপ খাওয়ানো।
অর্থাৎ
বন্যার সঙ্গে এই যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমি আমার নীতি কৌশলটাকে খাপ খাইয়ে নিলাম, আমার জীবন জীবিকাটাকে খাপ খাইয়ে নিলাম। তারপরে যখন মনে করুন যে তিন ওই যে আমাদের সমুদ্রে যখন সিগন্যাল নাম্বার 3 দেওয়া হয়, বিপদ সংকেত 3 দেওয়া হয়, তখন ছেলেদেরকে সমুদ্র পৃষ্ঠে ইয়ে থেকে সমুদ্রের গভীর সমুদ্র থেকে ওই কোস্টের দিকে চলে আসতে বলা হয়, সাগর তীরে উপকূলের দিকে চলে আসতে বলা হয়। উপকূলে যদি চলে আসে
আর্লি ওয়ার্নিং সিস্টেম বলা হচ্ছে এটাকে,
মানে ওই সমুদ্রে যায় মাছ ধরতে, ওই তার সমস্ত ইনভেস্টমেন্ট সবগুলো কিন্তু সমুদ্রে নোংরা হলে হারিয়ে যায়। এখন এটাকে আমরা কি করে অ্যাডাপ্ট করবো, অর্থাৎ এর সঙ্গে খাপ খাওয়াতে হলে আমাকে ওই যে কৌশলটা নেব, সেই কৌশলটা আমি কত সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবো, তার জন্য বিনিয়োগ প্রয়োজন, তার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন।
আমাদের
প্রয়োজনটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আমরা সেই অর্থে পাচ্ছি না।
তার মধ্যে একটা প্রশ্ন শুধু প্রসারী যে আন্তর্জাতিক এর দায়িত্ব কি এবং কে কি করছে, কেন ক্ষতি হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বুঝতে হবে যে যে কারণটা মূল উৎস সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এমিশন। এটা প্রধানত প্রথম 1.5 শতাব্দীতে করেছে সবচেয়ে বেশি তথা মানে উন্নত শিল্পোন্নত দেশ যারা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং এখন পরবর্তী পর্যায়ে বর্তমান পর্যায়ে যারা দ্রুত শিল্পায়নের পথে আছে, চীন, ভারত, সাউথ আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, এই সিঙ্গাপুর, এই সমস্ত দেশ যোগ হচ্ছে, ভবিষ্যতে হয়তো আমরাও হব। কিন্তু ক্ষতিগ্রস্ততা কমাতে হলে যারা প্রথম করেছে আমাদের কনভেনশন অনুযায়ী, ক্লাইমেট ট্রিটি অনুযায়ী,
আমরা একটি জিনিস উল্লেখ করতে চাই যে ইউনিসেফের এই রিপোর্টে ইংরাম আরো যেটা বলছেন যে এগুলো কিন্তু আগে থেকে প্রস্তুতি যদি নেওয়া যায় তাহলে কিছুটা এড়িয়ে যাওয়া সম্ভব হয় এই
ঝুঁকিসমূহ। আমরা প্রস্তুতি নিয়েছি এবং পৃথিবীর এখন নেতৃত্বে আছে প্রস্তুতি পর্যায়ে।
আমরা একটি ইংরামের একটি
যে ক্ষতিগ্রস্ততা ঠিক অনেক কমলেও কমানো যাচ্ছে না,
অবশ্যই
দরিদ্র সবচেয়ে সামনে আছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত। যদিও বাংলাদেশ সেফটি নেট প্রোগ্রামে দরিদ্রদের জন্য বেশ কতগুলো প্রচেষ্টা চালাচ্ছে,
in the report you can read about one particular network down in the south of the country where there is something like 1500 activists who go out to communities.
আচ্ছা, এই এই যেহেতু তিনি এই রিপোর্টটি করতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, গবেষণা করেছেন এবং দেখেছেন যে
এখানে স্বেচ্ছাসেবীদের উল্লেখ করেছেন, স্বেচ্ছাসেবী
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষকে সচেতন করার জন্য যেরকম কামরুল ভাইয়ের সংগঠন পরিবেশ সাংবাদিক ফোরাম খুব ভালো কাজ করতে পারে।
স্বেচ্ছাসেবীরা
বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাচ্ছে যে এইভাবে
সামগ্রিক ভাবে 55,000 স্বেচ্ছাসেবী আমাদের দক্ষিণাঞ্চলে কাজ করছে, ব্যাড সাইক্লোনের ওয়েদার ফোরকাস্টের আগে যে মানুষকে বলছে, মানুষকে ঘর বাড়ি থেকে সরিয়ে নিয়ে এসছে। সরকার এখন আইন করেছে কেউ যদি বিপদের সময়
পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা
আইনগত তাকে আনা সম্ভব শেল্টারে নেওয়ার জন্য,
অর্থাৎ
অনেক প্রগ্রেস হচ্ছে। কিন্তু যতই আমরা প্রগ্রেস করছি তার চেয়ে ধাক্কাটা আরো বেশি তীব্র হচ্ছে, এটা প্রতি দশকে তীব্র থেকে তীব্রতর হচ্ছে,
সেটাই তো
অবস্থা কল্পনা করা যেত না।
আমাদের হাতে খুব একটা সময় নেই, আমরা দুজনের কাছেই যাব এই বিষয়ে আজকে উপসংহার টানার জন্য। প্রথমে কামরুল ইসলাম চৌধুরী, হ্যালো।
হ্যাঁ, আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে আন্তর্জাতিক উৎসবটাকে আরো বড় মানে জোরালো করা, এবং জাতিসংঘ মহাসচিব সেপ্টেম্বর মাসে জাতিসংঘে একটা বিশেষ অধিবেশন দেখেছেন এবং সেখানে তিনি বিশ্বের সরকার প্রধানদেরকে রাষ্ট্রপ্রধানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন পরিকল্পনা নিয়ে আসেন, তারা যেন শুধু বক্তৃতা করার জন্য সেখানে না যান। তো আমরা চাইবো যে গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নটা, যেটি ডক্টর আতিক কিছুক্ষণ আগে বললেন যে বছরে $100 কোটি যেটা প্রতি বছর 2020 সাল থেকে অর্থাৎ আগামী বছর থেকে দেওয়ার কথা সেটি যেন পর্যাপ্ত ভাবে দেওয়া হয়, এবং বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে হতদরিদ্র দেশগুলো দেশগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেই দেশগুলোকে মানে ফার্স্ট অর্ডারে দেওয়া হয়, যেন ফার্স্ট ট্র্যাকে দেওয়া হয়, হ্যাঁ দ্রুত অর্থগুলো ছাড় করা হয় এবং বড় বড় কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য, অ্যাডাপ্টেশন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, এমনকি মিটিগেশন কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য যে এই অর্থায়নটা দ্রুত গতিতে ছাড় করা হয়, অর্থায়নটা আরো বেশি
তার জীবন বাঁচানোর জন্য, তার অবস্থান করার জন্য, তার উন্নয়ন করার জন্য স্থানীয় সরকারকে নিয়ে সাধারণ ভাবে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে এই সমস্ত পরিবর্তন থাকা সত্ত্বেও। এটা হচ্ছে এটা প্রাথমিক পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আমাদের সরকার, বাংলাদেশ সরকার বা পৃথিবীর যে কোনো সরকার, তাদের সমস্ত কর্মপন্থা একটা সামগ্রিক পরিকল্পনার মাধ্যমে করতে হবে। বাংলাদেশের পরিকল্পনা আছে, তার ইমপ্লিমেন্টেশনটা একটু দুর্বল, কিন্তু আইন কথাবার্তা ঠিকই আছে। তৃতীয়ত হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে, যেহেতু এটা একটা আন্তর্জাতিক ফল, আমরা বলছি যে সমগ্র বাংলাদেশের সমস্ত লোক কালকে যদি শ্বাসনাও বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের এই সমস্যার সমাধান হবে না। তার কারণ হচ্ছে সমস্যার উৎস হচ্ছে পাশ্চাত্য অর্থনৈতিক ভাবে উন্নত দেশগুলোর করে তারা তাদের এমিশন কমাতে হবে এবং তাদের যে অর্থ
সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করে যে যার দায়িত্ব যদি সুষ্ঠুভাবে পালন করে তাহলে এগুলো সম্পন্ন হতে পারে।
আজকে আমাদের হাতে এবং সামনে
আমাদের হাতে একদম সময় নেই।
হ্যালো,
শুনুন
আমাদের হাতে একদম সময় নেই, অসংখ্য ধন্যবাদ। এবং এই ইউনিসেফের রিপোর্টে
দর্শক যারা দেখলেন তাদেরকেও ধন্যবাদ,
সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে সহায়তার জন্য। আশা করি
সেলিম আজকের আলাপনের আলোচনা আমাদের এখানেই ইতি টানতে হয়। ধন্যবাদ সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।